বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 11 জানুয়ারি, 27 পৌষ এবং ফার্সি 21 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান ও কাতার সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশের নারায়ণগঞ্জে অনুষ্ঠেয় সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে আজারবাইজানে ইসরায়েলের প্রভাব বিস্তার সম্পর্কে একটি আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। কাতার সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে দুই দেশই আগ্রহী। দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট বলেছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ধারণা কেবলই নির্বুদ্ধিতা। বাংলাদেশে অহেতুক বিরোধী নেতাকর্মীদের আটক করা হচ্ছে না বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএনপির প্রত্যাখ্যান। এবং ভারতের উত্তরপ্রদেশের মন্ত্রীর পদত্যাগে ক্ষমতাসীন শিবিরে উদ্বেগ, সমাজবাদী পার্টির সম্ভাবনা বাড়ছে বলে অনেকের দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল সানি ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। দুই পক্ষই সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে, সম্পর্ক ঘনিষ্ঠ করতেও আগ্রহ দেখিয়েছেন দুদেশের নেতারা। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যুতে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দুই দফা বৈঠক হয়েছে। এ সময় তিনি অর্থ বাণিজ্য সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন, পুঁজি বিনিয়োগ বাড়ানোর কথা বলেন। এর আগে আমির আবদুল্লাহিয়ান কাতারের রাজধানী দোহায় পৌঁছেই সাংবাদিকদের বলেছেন তিনি দোহা অবস্থানকালে দেশটির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মত বিনিময় হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান সফর শেষে আজ কাতারে পৌঁছান। কাতারের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে। করোনার অতি সংক্রামক ধরন অমিক্রন শনাক্তের কিট নিজেরাই তৈরি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বারাকাতের প্রধান কর্মকর্তা সাজ্জাদ মুরাব্বাজি আজ বার্তা সংস্থা ইরনাকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন এই কিটের সাহায্যে মাত্র 15 মিনিটে এই ধরনটি শনাক্ত করা সম্ভব। এই কর্মকর্তা আরও বলেছেন ইরানি গবেষকেরা
এই কিট তৈরি করতে সক্ষম হয়েছেন। এর ফলে গোটা বিশ্বে ইরানিদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বারাকাত কোম্পানি প্রতিদিন প্রায় 2 লাখ কিট তৈরি করার সক্ষমতা রাখে বলে তিনি জানান। সাজ্জাদ মুরাব্বাজি আরও বলেছেন, প্রয়োজনে আরও বেশি সংখ্যায় কিট তৈরি করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইরানেও অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, তবে এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের চিন্তা নিতান্তই নির্বুদ্ধিতা। গতকাল ইসরায়েলের চ্যানেল 12 দেওয়া সাক্ষাৎকারে ওলমার্ট এ মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে সক্ষম হবে বলে যে ধারণা করছে তা উড়িয়ে দেন তিনি। ওলমার্ট বলেন, সামরিক হামলার মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ধারণা সম্পূর্ণভাবে পাগলামিপূর্ণ। এ ধরনের কথাবার্তা শক্তি নয়, বরং নিজেদের দুর্বলতা প্রকাশ করছে। এর আগে ইহুদ ওলমার্ট দৈনিক হারেজ পত্রিকায় প্রকাশিত এক মন্তব্য কলামে বলেছেন, 1981 সালে ইরাকে এবং 2007 সালে সিরিয়ায় হামলা চালিয়ে ইসরায়েল যেভাবে তাদের পরমাণু স্থাপনা ধ্বংস করেছে, সেভাবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। প্রচলিত সামরিক সক্ষমতা দিয়ে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। ইহুদিবাদী ইসরায়েল প্রায়ই ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের হুমকি দেয়। সম্প্রতি তাদের এই হুমকি ধমকি বেড়েছে। জবাবে ইরানের কর্মকর্তারা নিজেদের অধিকার রক্ষার কথা বলেছেন এবং একথা জানিয়েছেন যে ইসরায়েল যদি এই ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তারা ভয়াবহ পরিণতির মুখে পড়বে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অহেতুক কোনো মামলা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দাবি, রাজনৈতিক কারণেই এমনটি করা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অহেতুক কোনো মামলা দেওয়া হচ্ছে না। গাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে র্যাব তারুয়ের উদ্যোগে কুড়িগ্রাম শহরের পাশে ধরলা নদীর তীরবর্তী মাঠে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। সীমান্ত হত্যা বন্ধে দুই পক্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহাপরিচালক পর্যায়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে নিয়মিত বৈঠক হয়। দুপক্ষের মাঝে সীমান্তে গুলিবর্ষণ না করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তারপরেও কুড়িগ্রাম সহ অন্য সীমান্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা তদন্ত করা হয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, শুধুমাত্র বিএনপির সভা সমাবেশ ঠেকাতেই সরকারের নতুন বিধিনিষেধ দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে জনগণে প্রশ্ন রয়েছে। কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, 144 ধারা ভেঙে সভা সমাবেশে যোগ দিতে শুরু করেছে মানুষ, এতেই সরকার আতঙ্কিত। উল্লেখ্য, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার আগামী 13 জানুয়ারি থেকে রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে গতকাল এক প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের নতুন বিধিনিষেধের মধ্যে বিএনপির জেলা পর্যায়ে ঘোষিত দ্বিতীয় দফার কর্মসূচি চলবে কিনা জানতে চাইলে রিজভী বলেন, আমাদের যে কর্মসূচি ইতিমধ্যে ঘোষিত হয়েছে সেই কর্মসূচি এখনো চলমান রয়েছে, এটা চলমান থাকবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির উদ্যোগে সারা দেশে 40 জেলায় সমাবেশের কর্মসূচি শুরু হয়েছে গত 8 জানুয়ারি থেকে, এটা চলবে 22 জানুয়ারি পর্যন্ত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে সমাজবাদী পার্টি বা সপাতে যোগ দিয়েছেন প্রভাবশালী মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। সপা প্রধান অখিলেশ যাদবের উপস্থিতিতে তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন। অন্যদিকে আজই বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন স্বামী প্রসাদ মৌর্যর ঘনিষ্ঠ দুই বিধায়ক রোশনলাল বর্মা এবং ভগবতী প্রসাদ সাগর। রাজ্যটিতে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে ওই ঘটনা বিজেপির জন্য বড় রকমের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ মঙ্গলবার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সপা প্রধান অখিলেশ যাদব স্বামী প্রসাদকে দলে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের জন্য লড়াই করা জনপ্রিয় নেতা শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া অন্যান্য নেতা কর্মী ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানায়। সামাজিক ন্যায় বিচারের বিপ্লব হবে, বাইশেই হবে পরিবর্তন। ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মনে করছে তারা পশ্চিমবঙ্গকে স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ করে ফেলেছে। তিনি কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মনে করছে তারা পশ্চিমবঙ্গকে স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ করে ফেলেছে। তিনি আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য রাজ্য সরকারকে টার্গেট করে বলেন,
সরকার সমস্ত সাংবিধানিক পদগুলোকে অস্বীকার করছে, বিরোধী দলের নেতার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত কদর্য ভাষায় সাংবিধানিক প্রধান রাজ্যপালের উপর আক্রমণ নেমে আসছে, প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরকে কেন্দ্র করে পাঞ্জাবের দুর্ভাগ্যজনক এবং সন্দেহজনক ঘটনাকে কেন্দ্র করে আজকে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস এখন কার্যত নিজেদের পশ্চিমবঙ্গকে আর অঙ্গরাজ্য হিসেবে ভাবছে না, তারা মনে করছে এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন পশ্চিমবঙ্গ তারা এখানে তৈরি করে ফেলেছেন। এই অবস্থার মধ্যে দিয়ে সরকার চলেছে, এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যবাসীকে।
বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য কোভিড পরিস্থিতির মধ্যে রাজ্যে গঙ্গাসাগর মেলা ও পৌর নির্বাচন প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি আজ বলেন, যেভাবে সরকার চাচ্ছে আদালত গঙ্গাসাগর মেলাকে সেইভাবে অনুমতি দিয়েছে, আমার মনে হয় আদালত বিষয়টি পুনর্বিবেচনা করবে। এই সরকার তো মেলা খেলার সরকার, তারা চাইবে যে খেলা হোক মেলা হোক, নির্বাচনকে নিয়ে তামাশা তৈরি হয়েছে। নির্বাচন মানুষের জন্য, মানুষ নির্বাচনের জন্য জন্ম নেয়নি বলেও সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। সংযুক্ত আরব আমিরাতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের দক্ষিণের সাবু প্রদেশের আকাশে একটি গোয়েন্দা ড্রোন শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শত্রুতামূলক তৎপরতার কারণে এটিকে ভূপাতিত করা হয়। গত কয়েক মাসে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের সেনাবাহিনী, এর মধ্যে সৌদি আরবের অ্যাটাক ড্রোনও রয়েছে। 2015 সালের মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনে ইয়েমেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে লক্ষ্য হাসিল করতে পারেনি আগ্রাসী জোট, কারণ প্রথম থেকেই হুতি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী জোটকে বেশ ভালোভাবেই মোকাবিলা করছে। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সমর্থিত কয়েক ডজন গেরিলা নিহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সাবোয়াহ প্রদেশে গতকাল সন্ধ্যায় ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা গোষ্ঠী জায়ান্টের একটি সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ওই এলাকা কেঁপে ওঠে। সূত্রগুলো বলছে, ইয়েমেনি যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালায়। ইয়েমেনের একই প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা কমান্ডার মাজদি আল রাদফানি ইয়েমেনি সেনাদের হামলায় নিহত হওয়ার একদিন পর এই ক্ষেপণাস্ত্র হামলা এবং কয়েক ডজন গেরিলা নিহতের ঘটনা ঘটল। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত কয়েকদিনে হুথি আনসারুল্লাহ গেরিলা এবং ইয়েমেনি সামরিক বাহিনীর হামলায় 130 জনেরও বেশি ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। চীনের মধ্যাঞ্চলে আরও একটি শহরের বাসিন্দারা আবারও ঘরবন্দী হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার নতুন করে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ জারি হওয়ার পর ঘরে আটকে পড়েছেন তারা। করোনার অতি সংক্রামক নতুন ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ, খবর বার্তা সংস্থা এপির। আগামী মাস থেকে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হবে, তাই করোনার নতুন করে প্রাদুর্ভাব ছড়ানোর ঠেকাতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে কর্তৃপক্ষ আবারও এই বিধিনিষেধ আরোপ করেছে। জিরো কোভিড নীতির আওতায় নির্দিষ্ট এলাকায় লকডাউন, সীমান্তে বিধিনিষেধ ও দীর্ঘকালীন কোয়ারেন্টাইন চালু করছে চীনা কর্তৃপক্ষ। চীনের নেওয়া এসব পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোর তুলনায় করোনার হটস্পটগুলোয় করোনা শনাক্তের সংখ্যাটা অনেক কম রয়েছে। তবে বেইজিং পড়েছে অন্য বিপদে। বর্তমানে দেশটির একাধিক শহরে স্থানীয়ভাবে সংক্রমণ বৃদ্ধির কারণে দিন দিন এ নিয়ে উদ্বেগ বাড়ছেই। মঙ্গলবার থেকে লকডাউন জারি হয়েছে চীনের হেনান প্রদেশের শহর আনইয়াংয়ে। শহরটিতে দুজন করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত শনাক্ত হওয়ার পর স্থানীয়ভাবে সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনবেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ওমান সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওমান সফর শেষে তিনি কাতার সফরে গেছেন। আজ আবদুল্লাহিয়ানের এ সফরের গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারী একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে তেহরান ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওমান সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওমান সফর শেষ করে এরই মধ্যে তিনি কাতার সফরে গেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় প্রতিবেশী দেশগুলোতে সফরে বেরিয়েছেন যখন ভিয়েনায় ইরান বিরোধী অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে জোর আলোচনা চলছে। কোনো কোনো মহলের ব্যাপক চাপ ও ষড়যন্ত্র সত্ত্বেও আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইরান দক্ষিণের পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকেও বার্তা পাঠিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় তেহরানের গভীর আগ্রহের কথা জানিয়েছে। এ লক্ষ্যে ইরান ও সৌদি আরবের প্রতিনিধি দল সম্পর্ক উন্নয়নে এবং বেশ কিছু ইস্যুতে ভুল বোঝাবুঝি দূর করতে বেশ কয়েক দফা বৈঠকে মিলিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাকের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের কর্মকর্তারা পঞ্চম দফা বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং বেশ কিছু বিষয়ে মতবিরোধ চলা সত্ত্বেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত থাকবে। এতে কোনো সন্দেহ নেই যে বাইরের কুচক্রি মহল, বিশেষ করে আমেরিকা ও দখলদার ইসরায়েল, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কে ফাটল ধরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোত্তম সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এরই আলোকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওমান ও কাতার সফরের গুরুত্ব উপলব্ধি করা যায়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কেবল এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমেই সবার স্বার্থ রক্ষা করা সম্ভব। ওমান ও কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর আঞ্চলিক সহযোগিতা বিস্তারে ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র 5 দিন বাকি, এ কারণে সেখানে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। তবে রয়েছে পরস্পর বিরোধী নানা অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনের নানা কথা। এ সম্পর্কেই প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
রাজধানী ঢাকার অদূরে ব্যবসা আর হোসিয়ারি শিল্প নগরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র 5 দিন বাকি। নতুন প্রতিশ্রুতি, আচরণবিধি লঙ্ঘন, পুলিশি হয়রানি আর প্রশাসনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগের মাঝে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ অস্বীকার করে নির্বাচনে বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেছেন। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে আইভি বলেছেন,
প্রথমে বলি আমি কোথাও প্রভাব বিস্তার করি না, আমার এই অভ্যাসই নাই। নারায়ণগঞ্জের মানুষ আমাকে দীর্ঘ 18 বছর যাবত দেখছে, আমি যা বলি প্রকাশ্যেই বলি। মুখ্য বিষয় হলো আমার দল আমাকে নমিনেশন দিয়েছে, নারায়ণগঞ্জের মানুষ বরাবরই আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত আমার সাথে থাকবে, পরেও তারা আমার সাথেই থাকবে। লেভেল প্লেইং ফিল্ড এখনো সঠিক আছে, উনিও প্রচার চালাচ্ছে আমিও চালাচ্ছি।
আইভি আরো বলেন, প্রভাব বিস্তার করার মতন লোকবল আমার নেই, অপর প্রার্থী কি অভিযোগ করেছেন সেটি আমার দেখার বিষয় না, প্রশাসন যদি কিছু করে থাকে তারা দেখবে। আমি এই মুহূর্তে আমার জনগণকে নিয়ে আছি, ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, ভোট চাইছি। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তার নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
কমিশন শুরু থেকেই আমাকে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবহার করার সুযোগ দেয় নাই। বিএনপির এমন কোন নেতাকর্মী নাই যাদের নামে ওয়ারেন্ট নাই, যাদের নামে মামলা নাই। কখন কোন মামলা পুলিশ কিভাবে ব্যবহার করে এগুলো আপনারা জানেন, যে গুগু দেখেছেন গুগুর ফাঁদ দেখেন নাই। ঘোষণার 24 ঘন্টা পার না হতেই আমি গুগু এবং গুগুর ফাঁদ দেখা শুরু করেছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলবো যে আই হ্যাভ নো অল্টারনেটিভ বাট টু সিট নিয়ার অফিস। আপনার অফিসে বসে আমি নির্বাচন পরিচালনা করবো, আমার নেতাকর্মীরা এখানেই থাকবে, আপনি তাদের প্রোটেকশন দেবেন।
আজ মঙ্গলবার সকালে নগরের মিশনপাড়া এলাকায় তার প্রধান নির্বাচনী কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার তৈমুর আলম জানান, সোমবার রাতে বন্দর থেকে তার 17 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কমপক্ষে 40 জনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সোমবার সন্ধ্যায় তার প্রধান নির্বাচন সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে তৈমুর আলমের মেয়ে অ্যাডভোকেট রেশমি অভিযোগ করে বলেছেন, বাবার পক্ষে কাজ করায় সোমবার গভীর রাতে 22 নম্বর ওয়ার্ড থেকে তার স্বামী আশরাফুল ইসলামকে ধরে নিয়ে গেছে পুলিশ। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় রেশমিকেও এর আগে হুমকি দেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে আজারবাইজানে ইসরায়েলের প্রভাব বিস্তার সম্পর্কে একটি আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
ইসরায়েল হচ্ছে এমন একটি দেশ যাদের কোনো বৈধতা নেই এবং বিশ্বব্যাপী অশান্তি ছড়িয়ে দেওয়া তাদের প্রধান কাজ। ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতার ধ্বংসাত্মক পরিণতি জেনেও অনেক মুসলিম দেশ তাদের সঙ্গে সখ্যতা বজায় রেখেছে। বহু বছর ধরে আজারবাইজান ও ইসরায়েলের সাথে দহরম মহরম সম্পর্ক বজায় রেখেছে। আজকের অনুষ্ঠানে আমরা দখলদার ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশ আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজারবাইজান 1991 সালে স্বাধীন হওয়ার পর থেকে ওই দেশটিতে প্রভাব বিস্তারের জন্য ইহুদিবাদী ইসরায়েল সবসময় চেষ্টা চালিয়ে আসছিল। অন্যদিকে আজারবাইজানের মুসলিম জনগণের তীব্র বিরোধিতা উপেক্ষা করে দেশটির সরকারও সব ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলার পদক্ষেপ নেয়। কারাবাক এলাকার মালিকানা নিয়ে বিতর্কের অবসান, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটানো এবং আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজানের বিশাল এলাকা ফিরিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে আজারবাইজানও ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে। আজারবাইজানের কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে সেদেশের জনগণকে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে তারা ইসরায়েলের সঙ্গে ততদিন পর্যন্ত সম্পর্ক বজায় রাখবেন যতদিন পর্যন্ত কারাবাক সংকট অবসানের জন্য মার্কিন কংগ্রেসে ইহুদিবাদী লবিং গ্রুপ এবং ইসরায়েল চেষ্টা চালাবে।
আজারবাইজান সরকারের কর্মকর্তারা সবসময় সেদেশের জনগণকে এভাবে মিথ্যা আশ্বাসের বাণী শুনিয়ে আসছেন, কেননা তারা সবসময় জনগণের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় তটস্থ থাকেন। কিন্তু সম্প্রতি কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধ বাঁধলে ইরান ও রাশিয়া সহ অন্য প্রতিবেশী দেশের সহযোগিতায় ওই যুদ্ধ থামানো হয়। এর ফলে আজারবাইজানের ইহুদিবাদী নির্ভর রাজনীতিবিদরা এবং ইসলাম বিদ্বেষী সরকারের কর্মকর্তারাও যুদ্ধে বিজয়ের জন্য বিদেশি সহায়তার কথা স্বীকার করেন। উদাহরণ হিসেবে আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের বক্তব্যের কথা উল্লেখ করা যায়। যুদ্ধ চলাকালে তিনি কারাবাখ সমস্যা সমাধানে ইরানের সহযোগিতায় ভূয়সী প্রশংসা করেছিলেন, কিন্তু যুদ্ধে বিজয় লাভের পর এবং আর্মেনিয়ার কাছ থেকে বিশাল ভূমি উদ্ধারের পর এক্ষেত্রে উত্তর আরাস নদীর তীরের মুসলমান এবং ইরানের সরকার ও জনগণের ভূমিকার বিষয়টিকে উপেক্ষা করে আজারবাইজানের কর্মকর্তারা বরং ইসরায়েল ও তুরস্কের প্রশংসা শুরু করেন। তারা যুদ্ধ বিজয়ে ইসরায়েল ও তুরস্কের অবদান ও ভূমিকাকে গঠনমূলক হিসেবে অভিহিত করেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ সহ দেশটির অন্যান্য পদস্থ কর্মকর্তাদের অবস্থান থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে তারা ক্রমেই বাইরের শক্তির দিকে ঝুঁকে পড়ছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে দ্বিতীয় কারাবাখ যুদ্ধের সময় শত্রুর মোকাবেলায় আজারবাইজানের ধর্মপ্রাণ মুসলমানরা সহ বিভিন্ন স্তরের মানুষ ফ্রন্ট লাইনে যুদ্ধ করলেও বাকু সরকার এখন পর্যন্ত সেইসব আত্মত্যাগী জনগণের প্রশংসা করা থেকে বিরত রয়েছে। কিন্তু এতে করে ইহুদিবাদীদের তোলপি বাহক প্রেসিডেন্ট এলহাম সহ সরকার অন্যান্য কর্মকর্তারা এবং তুর্কি সমর্থক একটি গ্রুপ ক্রমেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আজারবাইজানের অনেক পদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল তুরস্ক সহ পাশ্চাত্যের অন্য দেশগুলোর উপর নির্ভরশীল হলে শাসন কাঠামোয় নিজেদের অবস্থা আরো পাকাপোক্ত হবে এবং জনগণের আস্থা কিংবা সমর্থনের প্রয়োজন হবে না।
কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে আজারবাইজানের শাসন কাঠামোয় বিদেশিদের হস্তক্ষেপ করার সুযোগ দিলে বরং ওই দেশটি ক্ষতিগ্রস্ত হবে, কেননা যতদিন পর্যন্ত আজারবাইজানে বিদেশিদের স্বার্থ থাকবে কেবল ততদিন পর্যন্ত তাদের সমর্থন বজায় থাকবে। এই অবস্থায় আজারবাইজানের ইতিহাসে সরকারপন্থী কোন কোন রাজনীতিবিদ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। আজারবাইজানে তুরস্ক সমর্থক একটি বিশেষ মহল এবং ইহুদিবাদী ইসরায়েলের তোলপি বাহকরা বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে এ অঞ্চলে কিছু স্বাধীন দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অন্যদিকে বিদেশিদের খুশি করার চেষ্টা করছে। বিষয়টি পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ইরান গত প্রায় 3 দশক ধরে আজারবাইজানের সরকার ও জনগণ এবং দেশটির স্বায়ত্তশাসিত নাখজাবন এলাকার প্রতি সমর্থন দিয়ে এসেছে। ইরান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্বায়ত্তশাসিত ওই এলাকার সঙ্গ বাকুর সুসম্পর্ক প্রতিষ্ঠাও ইরান যথেষ্ট সহযোগিতা করেছে। এমনকি ইরান ওই অঞ্চলের জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এমনকি খাদ্য পানিও সরবরাহ করেছে।
কিন্তু বর্তমানে বাকুর কর্মকর্তারা ইরানের এত বড় অবদানকে না দেখার ভান করছেন। অন্যদিকে ইসরায়েলের তোলপিবাহক গণমাধ্যমগুলো ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে আজারবাইজানের জনগণকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলার ও উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজারবাইজানের রাজনৈতিক বিশ্লেষক সামির হিম্মাতোভ সম্প্রতি ওই দেশটির সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মন গড়া ও মিথ্যা বক্তব্য তুলে ধরেছেন।
তিনি ইরানকে অবমাননা করে দাবি করেছেন, ইরান যদি আজারবাইজানের পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে তাহলে আজারবাইজানও ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে। বাস্তবতা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে ইলহাম আলিয়েভ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে, কেননা এই সম্পর্কের ব্যাপারে দুপক্ষ সন্তুষ্ট। এ থেকে বোঝা যায় বাকুর খুবই ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইসরায়েল।
তবে আজারবাইজানের এ বিশ্লেষক এমন সময় ইরানকে অবমাননা করে এ বক্তব্য দিলেন যখন ওই দেশটির অর্থমন্ত্রী ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে সম্প্রতি তেহরান সফরে আসেন। আজারবাইজানের জনগণ সেদেশের কিছু কর্মকর্তার ইরান বিরোধী অবস্থানকে ভালো চোখে দেখছে না। তারা সবসময় সাহায্য সহযোগিতার জন্য ইরানকে কৃতজ্ঞতা জানাই, কেননা ইরান স্বায়ত্তশাসিত নাখজাবন এলাকা নিয়ে গত 3 দশক ধরে আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে। এছাড়া ইরান স্বায়ত্তশাসিত ওই এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য ঔষধ পাঠানোয় সেখানকার মানুষ খুবই খুশি। যাই হোক, আজারবাইজানের প্রেসিডেন্ট সেদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। সরকার ভেবেছিল জনগণকে ধোঁকা দিয়ে তারা দেশের উত্তর আরাসে বিদেশদের আস্তানা গড়ার সুযোগ করে দিতে পারবে, যা কিনা সরাসরি ইরানের জন্য হুমকি।
সম্প্রতি ইসরায়েলি কূটনীতিকদের বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে যে তারা আজারবাইজানের ইলহাম আলিয়েভ সরকারকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে। এছাড়া তারা কারাবাগ যুদ্ধে থালেশ গোত্রের মানুষের সহযোগিতারও প্রশংসা করেছেন। তাই ধারণা করা হচ্ছে ইসরায়েল কারাবাগ যুদ্ধের সময় থালেশ গোত্রের ভূমিকার প্রশংসা করে তাদেরকেও ইরানের বিরুদ্ধে ব্যবহারের চিন্তাভাবনা করতে পারে। শ্রোতা বন্ধুরা, আজারবাইজানে ইসরায়েলের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে আমাদের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 11 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ফখরুল ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত প্রথম আলো। মানবজমিনের শিরোনাম, শামীম ওসমান কিভাবে মাঠে থাকবেন। ইত্তেফাক লিখেছে, গণপরিবহনের ভাড়া না বাড়ানোর দাবি। এখন গ্রাম আর শহরের মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। যুগান্তরের শিরোনাম, বিএনপি নেতাকর্মীরা মামলা খাচ্ছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, নেতাই কাণ্ডে মুখ্য সচিব এবং ডিজিকে তলব করে ফের চিঠি রাজ্যপাল ধনখড়ের, আনন্দবাজার পত্রিকা। বিজেপির দোসর কংগ্রেস, ফের কংগ্রেস শিবিরের দ্বিচারিতা নিয়ে সরব তৃণমূলের মুখপাত্র, সংবাদ প্রতিদিন। বিদেশ ফেরত যাত্রীদের এবার মানতে হবে আরো নিয়ম, নতুন বিধি চালু করল কেন্দ্র আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ক্রস ফায়ার, হঠাৎ বদলে গেল দৃশ্যপট। দৈনিক মানব জমিনের এই খবরে বাংলাদেশের ক্রস ফায়ার এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে কথা বলা হয়েছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে বহুদিন ধরে গুম, ক্রস ফায়ার এবং কথিত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো আলটিমেটলি বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং ঘটনাগুলো বাংলাদেশের ভেতরে যে সমস্ত মানবাধিকার সংস্থা কাজ করে এবং আন্তর্জাতিক পর্যায়ের অনেক মানবাধিকার সংস্থা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল। বাংলাদেশের সাধারণ মানুষও বিষয়গুলোকে কখনো ভালো চোখে দেখেন। এই ক্রস ফায়ার বা কথিত বন্দুক যুদ্ধের ঘটনা নিয়ে যখন বাংলাদেশে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছিল এবং এ ব্যাপারে বিরোধী দলগুলোর দারুণ অভিযোগ ছিল, তখন আমেরিকার পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের র‍্যাব বা পুলিশের উপরে বা এই দুটি সংস্থার বেশ কিছু কর্মকর্তার উপরে, তারপর থেকে বাংলাদেশে ক্রস ফায়ার বন্ধ হয়েছে বলে মানুষজন পত্রিকা যে খবর দিয়েছে সে খবর আমরা ভালো চোখে দেখি, আশ্বস্ত হই। আমরা চূড়ান্তভাবে আশ্বস্ত হতে চাই যে এই রকম ক্রস ফায়ার বা কথিত বন্দুক যুদ্ধের ঘটনায় বাংলাদেশের কোনো সাধারণ মানুষ আর জীবন দেবে না। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, অন্যায় হয়ে থাকে, অপরাধ করে থাকে, অপরাধী হয়ে থাকে, তাহলে তার জন্য দেশে প্রচলিত আইন আছে এবং আইনের আওতায় নিয়ে তাকে তার জন্য শাস্তির ব্যবস্থা করে দিতে পারে। এই অবস্থায় ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধের ঘটনা কেন থাকবে? একটি সভ্য দেশে এটি থাকতে পারে না। মার্কিন নিষেধাজ্ঞা আমরা অনাকাঙ্ক্ষিত বলে মনে করি, তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণেও যদি বাংলাদেশে ক্রস ফায়ার বন্ধ হয় সেটিও একরকমের ভালো। আমি আবারও বলছি যে ক্রস ফায়ার আমাদের কাছে মোটেই কাঙ্ক্ষিত নয়। আমি আবারও বলছি, যদিও নিষেধাজ্ঞা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, তারপরেও ক্রস ফায়ার বন্ধ হোক এটি হলো মূল কথা। এটি আসলে আধুনিক সভ্য সমাজের সাথে যায় না, অবশ্যই এটি বন্ধ হওয়া উচিত।
ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের ধারণা নিতান্তই নির্বুদ্ধিতা, একথা বলেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনার উপর ইহুদিবাদী ইসরায়েল হামলা চালাবে এবং তারা এই হামলার মধ্য দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে চিরদিনের জন্য বন্ধ করে দেবে বলে বহুদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি এই ইহুদিবাদী ইসরায়েলের যে সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এই বক্তব্য দিয়েছেন, সেই ওলমার্টের আমলেও ইরানের পরমাণু সংস্থার উপরে, ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপরে হামলা চালানোর ব্যাপারে হুমকি দেওয়া হয়েছে। এখন ওলমার্ট এসে একথা যখন বলছেন এখন, তখন কথাটার গুরুত্ব এই যে তিনি যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন এবং গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে সামরিক সম্ভাবনা কতদূর কি সবই তার জানা আছে, সেই কারণে তিনি একথা বলতে পারছেন যে ইরানের উপরে আসলে ইসরায়েলের পক্ষে হামলা করা সম্ভব নয়, ইরানের উপরে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচিকে বন্ধ করে দিতে পারবে না। এবং এই কথা তিনি বলেছেন যে এটি একটা নির্বুদ্ধিতা হবে বা পাগলামিপূর্ণ সিদ্ধান্ত হবে, অনেকটা বাগাড়ম্বর হবে। আমি মোটামুটি নিশ্চিত যে ওলমার্টের সমস্ত অভিজ্ঞতা থেকে তিনি কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে সবসময় যে কথা মনে করি বা বলি সেটি হচ্ছে যে 1967 সালে ইসরায়েল যে আরব বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, একা ইরানের সাথেও যদি যুদ্ধ করতে আসে ইসরায়েল, সেই সময় সেই পরিবেশ পাবে না। পরিস্থিতি কিন্তু পাল্টেছে এবং ইসরায়েল এটা জানে। ইরানের শক্তি কোন পর্যায়ে পৌঁছেছে সেটি সবচেয়ে ভালো জানে আমেরিকা, এবং আমেরিকা বাস্তবতা বুঝতে পারছে বলে বারবার ইসরায়েলকে কিন্তু থামিয়েছে যে এই ধরনের পাগলামিপূর্ণ পদক্ষেপ নেওয়া যাবে না। যদি ইসরায়েল এর পরেও ইরানের বিরুদ্ধে কোন রকমের হামলা চালাতে চায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল জ্বলে উঠবে। ইরানের সরকারি কর্মকর্তারা যে কথা বলে থাকেন যে পৃথিবীতে তাহলে ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না, ব্যাপারটা তেমন হওয়ার যথেষ্ট সম্ভাবনা।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বিজেপির দোসর কংগ্রেস, ফের কংগ্রেস শিবিরের দ্বিচারিতা নিয়ে সরব তৃণমূলের মুখপত্র দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কংগ্রেসের মতাদর্শের সঙ্গে দূরত্ব যেন বেড়েই চলেছে তৃণমূল কংগ্রেসের। এবার কংগ্রেস শিবিরকে দ্বিচারি তকমা দেয়া হল তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়। চণ্ডীগড় পুর নিগমের নির্বাচনে যেভাবে বিজেপির জন্য মাটি ছেড়ে দিয়েছে কংগ্রেস, তারই তীব্র সমালোচনা করা হয়েছে। এমনকি কংগ্রেসকে বিজেপির দোসর বলেও আক্রমণ সানানো হয়েছে। এদিন মুখপত্রের সম্পাদকীয়তে লেখা হয়, যতদিন যাচ্ছে তত কংগ্রেসের চরিত্র প্রকাশ্যে আসছে। কংগ্রেস নাকি ধর্ম নিয়ে ব্যবসা করা বিজেপির সঙ্গে হাত মেলায় না, কিন্তু কি হল হরিয়ানায়? জাগো বাংলায় কটাক্ষের সুরে লেখা হয়েছে বিজেপির এটাই চরিত্র। বিদেশ ফেরত যাত্রীদের এবার মানতে হবে আরও নিয়ম, নতুন বিধি চালু করল কেন্দ্র। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আগেই বেশ কিছু বিধি জারি করেছিল কেন্দ্র। অমিক্রন সংক্রমণ ঠেকানোই ছিল উদ্দেশ্য, এবার আরও শক্ত করল সেই বিধি। আজ কেন্দ্র ঘোষণা করল, বিদেশ থেকে যাঁরা ভারতে আসছেন তাঁদের 7 দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে, 8ম দিনে কোভিড পরীক্ষা করাতে হবে। আগে নিয়ম ছিল ঝুঁকিপূর্ণ দেশ থেকে এলেই একমাত্র আইসোলেশনে থাকতে হবে। এবার নতুন নির্দেশিকায় কেন্দ্র বলল, যে কোনো দেশ থেকে ভারতে নামলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। নেতাই কাণ্ডে মুখ্য সচিব এবং ডিজিকে তলব করে ফের চিঠি রাজ্যপাল ধনখড়ের। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, নেতাই কাণ্ডে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে তলব করে ফের চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একই সঙ্গে আগের বৈঠকে উপস্থিত না থাকার বিষয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। আগের বৈঠকে উপস্থিত না থাকার কারণ জানানোর পদ্ধতিকেও অবমাননাকর বলে তিনি উল্লেখ করেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক আয়োজন কথাবার্তা শুনছিলেন। এবার রয়েছে সাপ্তাহিক পরিবেশনা, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গল্পটি এরকম, বিস্তীর্ণ এক প্রান্তরে একটি উট, একটি গরু এবং একটি মেষ একত্রে হাঁটছিল। তাদের মাঝে বন্ধুত্ব দীর্ঘদিনের। হাঁটতে হাঁটতে তারা তাদের ফেলে আসা শৈশব, কৈশোর এবং যৌবনকালের বিচিত্র স্মৃতিচারণ করছিল, সেই সাথে নিজেদের জীবনের সুখকর এবং হাসির উদ্রেককারী বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিল।
সময়টা ছিল বেশ ভালো, বসন্তকাল, আবহাওয়া ছিল বেশ উপভোগ্য। খোস আলাপ করতে করতে তারা গিয়ে পৌঁছল এমন এক জায়গায় যেখানে খুব মজার এবং সুস্বাদু বিরল প্রজাতির ঘাস ছিল। স্বাভাবিকভাবেই তিন বন্ধু খুশি হয়ে গেল ওই উদ্ভিদ দেখে। উট বলল, আমরা এই উদ্ভিদগুলোকে সমান তিন ভাগে ভাগ করে নিয়ে যে যার অংশ খাবো। মেষ একবার ভালো করে উদ্ভিদগুলোর দিকে তাকিয়ে দেখল, পরিমাণে খুবই কম। পা দিয়ে সেগুলোকে একবার নেড়েচেড়ে দেখে বলল, এই সামান্য ঘাস যদি ভাগ করতে যায় প্রত্যেকের ভাগেই খুব কম পরিমাণে পড়বে, কারো পেটই ভরবে না। এরপর কি ঘটলো তা শুনব মিউজিকের পর। আপনারা সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
মেষের পর গরু বলল, ঠিকই বলেছ, কিন্তু কি করা যাবে, এই সুস্বাদু ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ থাকত তাহলে খুবই ভালো হতো, কিন্তু নাই যেহেতু, সেহেতু ভাগনা করে উপায় কি? মেষ বলল, কেন উপায় আছে, আমি একটা চিন্তা করেছি। উট এবং গরু অবাক হয়ে জানতে চাইল, কি ভেবেছ? মেষ একবার উদ্ভিদের দিকে আরেকবার তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, উপায় হলো আমাদের তিনজনের যে কোনো একজন সবগুলো উদ্ভিদ খাবে। সেই প্রাচীনকাল থেকে একটা প্রবাদ সবাই শুনে এসেছি আমরা, সেটা হলো মুরব্বীদের সম্মান করা ওয়াজিব, যারা ছোট তাদের উচিত বড়দের জন্য নিজেদের ছোটখাটো অধিকার ত্যাগ করা। উট এ কথা শুনে বলল, আইডিয়াটা মন্দ না, কিন্তু আমরা কি করে জানবো যে আমাদের তিনজনের মাঝে কে বেশি বয়স্ক?
মেষ বলল, প্রথম প্রস্তাব যদি সবাই মেনে নেই তাহলে আমরা সবাই নিজ নিজ জন্ম তারিখ ঘোষণা করতে পারি, তাহলেই বোঝা যাবে বয়সে কে বেশি বড়। যেই বয়োবৃদ্ধ হিসেবে সাব্যস্ত হবে সেই খাবে এই ঘাসগুলো। উট এবং গরু মেষের কথা মেনে নিয়ে বলল, চিন্তাটা বেশ ভালো, এবার আমরা আমাদের নিজ নিজ বয়স নিয়ে কথা বলতে পারি। তারা প্রথমেই মেষকে বলল তার বয়স নিয়ে কথা বলতে। মেষ একটু ভারিক কি ভাব দেখিয়ে গো গো করে কিছুটা অহংকারের স্বরে বলল, আমার বয়স হযরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানির সময় থেকে হিসাব করো। উঠ আর গরু অবাক দৃষ্টিতে মেষের দিকে তাকালো। গরু বলল, তার মানে তোমার বয়স এত বেশি? মেষ কি জবাব দিল তা শুনব মিউজিক বিরতির পর।
মেষের বয়স শুনে গরু এবং উট যখন অবাক, তখন মেষ গর্বের সাথে বলে উঠল, হ্যাঁ, যে কোনো মেষকে জিজ্ঞেস করলেই জানতে পারবে, আমি আমার ছোটবেলায় যে চারণভূমিতে ঘুরে বেড়াতাম সেই চারণভূমিতে ইসমাইল আল ইসলামের পরিবর্তে কুরবানি করা মেষটিও আমার সাথে চড়ে বেড়াতো। ও আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। সেই মেষটি আমাদের গোত্রেরই ছিল। উট এবং গরু মেষের কথা শুনে ঢোক গিলল। গরু বলল, আমি এখন বলছি আমার বয়সের কথা, দেখি কার বয়স বেশি, তোমার বয়স না আমার বয়স। মেষ গরুর দিকে তাকালো, কিছুক্ষণ পর বলল, বেশ ভালো কথা, ঠিক আছে বলো দেখি তোমার বয়স কত, কবে জন্ম হয়েছে তোমার? গরু বলল, আমি মেষের চেয়ে অনেক বেশি বয়স্ক। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুটি গরু ছিল, ওই দুটি গরু দিয়ে তিনি জমি চাষ করতেন, তাদেরই একটি হলাম আমি।
মেষ এবার বুঝতে পারল গরু তো তার চেয়েও বেশি চালাক। মনে মনে বলল, ভুল হয়ে গেছে, আমি যদি সবার আগে বয়স বলতে রাজি না হতাম তাহলেই ভালো ছিল, ফাঁদে ফেসে গেলাম, এখন তো কোনো রকম প্রতিবাদও করা যাবে না। এখন যদি বলি যে গরু মিথ্যা বলছে তাহলে তো আমার মিথ্যাচারও স্পষ্ট হয়ে যাবে। গরু দেখল উট এবং মেষ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, গপ গপ করে বলল, হ্যাঁ বয়সটা আমার বেশি, এতই বেশি যে তোমরা গুনেও শেষ করতে পারবে না, বলতেও পারবে না কত বয়স আমার। উঠ এবার মনে মনে বলল, হায়রে দুষ্টু গরু, হায়রে মেষ, তোমরা আমার সামনে তোমাদের বয়সের কথা বলছ, এমন কাজ করব যে সারা জীবন মনে থাকবে আমাদের তিনজনের মাঝে কার বয়স বেশি। কি করেছে উঠ সেই কাহিনী শুনব বিরতির পর।
বয়স বলার আগে উট একটা মজার হাসি দিল এবং ঘাসগুলো খেতে শুরু করে দিল। বিরল এই উদ্ভিদগুলো খুবই সুস্বাদু ছিল। উদ্ভিদগুলো সব খেয়ে উট গরু এবং মেষের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদেরকে বলতে চাই না যে আমার বয়স কত, কিংবা তোমাদের চেয়ে আমার বয়স কত বেশি। আমার শরীরের দিকে কিংবা আমার ঘাড়ের দিকে যদি কেউ ভালোভাবে একটু দৃষ্টি দেয় তাহলেই সে বুঝতে পারবে আমি বয়সে তোমাদের চেয়ে কত বড়। আমার জন্ম কবে কোথায় হয়েছে সে কথা বলার অপেক্ষাই রাখে না, আমাকে যেই দেখবে সেই বুঝতে পারবে যে আমি অন্তত তোমাদের চেয়ে ছোট নই, কি বল?
গরু আর মেষ বিস্ময়ের সাথে উটের দিকে তাকিয়ে অনুতাপ বোধ করলো। অনুতাপ এই জন্য যে তারা দুজনেই নিজেদের বয়স সম্পর্কে মিথ্যা ধারণা দিয়েছিল, সেই মিথ্যাচারের জন্যই তারা এখন অনুতপ্ত। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প শুনছিলেন শ্রোতা বন্ধুরা। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি, তার সঙ্গে থাকছে নতুন দুটি খবর। কাতার সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে দুই দেশই আগ্রহী। দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট বলেছেন, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ধারণা কেবলই নির্বুদ্ধিতা। বাংলাদেশে অহেতুক বিরোধী নেতাকর্মীদের আটক করা হচ্ছে না বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর বিএনপির প্রত্যাখ্যান। ভারতের উত্তরপ্রদেশের মন্ত্রীর পদত্যাগে ক্ষমতাসীন শিবিরে উদ্বেগ। সমাজবাদী পার্টির সম্ভাবনা বাড়ছে বলে অনেকের দাবি। এবার নতুন খবর। সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং আমেরিকার মধ্যে দীর্ঘ বৈঠকের পর ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। জেনেভা শহরে নেটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রশ্ন আলোচনায় আসে গতকাল। এ সময় রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান উপস্থিত ছিলেন। আলোচনা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রাশিয়া এবং আমেরিকার কর্মকর্তাদের পারস্পরিক উদ্বেগ সম্পর্কে ভালো সমঝোতা হয়েছে। তবে একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে পররাষ্ট্র দপ্তর। আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। এর আগে গত বুধবার আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি আজকের শান্তি অধিবেশন থেকে। খোদা হাফেজ। Thank you.